বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার, 14 জানুয়ারি, 30 পৌষ এবং ফার্সি 25 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে শীত মৌসুমে সবজির দাম কম থাকায় কৃষকদের মধ্যে হতাশা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে ইম্পিচ করল মার্কিন প্রতিনিধি পরিষদ। ক্ষমতাচ্যুতির আশঙ্কা না থাকলেও বঞ্চিত হতে পারেন পরবর্তী নির্বাচন থেকে। বাহরাইনে রাজনৈতিক দমনপীড়নের নিন্দা জানাল HRW। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য। বাংলাদেশে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রক্তক্ষয়ী সহিংসতা, আওয়ামী লীগে বিভক্তি সৃষ্টির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি। এবং ভারতে কৃষি আইন নিয়ে গড়া কমিটি থেকে সরে দাঁড়ালেন কৃষক নেতা ভূপিন্দর সিং। চলমান অচলাবস্থা দূর করার প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ইম্পিচ করেছে। আমেরিকার ইতিহাসে ট্রাম্প প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো ইম্পিচমেন্টের শিকার হলেন। বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইম্পিচ করার ভোটাভুটিতে সব ডেমোক্রেট সদস্যের পাশাপাশি ক্ষমতাসীন রিপাবলিকান দলের 10 আইন প্রণেতা নজিরবিহীনভাবে ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। এর ফলে 435 আসন বিশিষ্ট প্রতিনিধি পরিষদে ইম্পিচমেন্ট প্রস্তাব 232-197 ভোটে জয়ী হয়েছে। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। গত 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে বড় ব্যবধানে হেরে যান। এদিকে ট্রাম্পকে প্রতিনিধি পরিষদে ইম্পিচ করার পর তার ভাগ্যে এখন কি ঘটবে তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। এই প্রশ্ন এসেছে এজন্য যে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র 6 দিন বাকি। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন।
এই সময়ের মধ্যে তাকে সিনেটে ইম্পিচ করার মাধ্যমে ক্ষমতা থেকে চূড়ান্তভাবে বিদায় করা যাবে কিনা সে প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ভাগ্য এখন ঝুলে আছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের হাতে। এই মুহূর্তে সিনেটের অধিবেশন আগামী 19 জানুয়ারি পর্যন্ত মুলতবি রয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, বাইডেনের শপথ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সিনেট কোনো ব্যবস্থা নেবে না, ফলে ট্রাম্প হয়তো তার ক্ষমতার শেষ দিনগুলো হোয়াইট হাউসেই কাটাতে পারবেন। তবে তার জন্য দুঃসংবাদ হচ্ছে, ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরও তিনি সিনেটে ইম্পিচমেন্টের মুখে পড়বেন। যদি সিনেটে তিনি ইম্পিচড হন, তাহলে তিনি আর কখনো প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকায় নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে দেশটির জনগণ ভয়াবহ রকম বিভক্ত হয়ে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক বিদায়ে ইরানি জনগণের মনে খুশির হাওয়া বইছে। প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে এক বক্তৃতায় বলেন, যেদিন ইরানি জনগণ চাপ প্রয়োগ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে, সেই একই দিন আমেরিকার জনগণ তাদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বৈরশাসকের পতনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করছে বল প্রয়োগ, বর্ণবাদ ও আইন লঙ্ঘনের পরিণতি ভালো হয় না। বাহরাইনে রাজনৈতিক দমনপীড়নের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 2020 সালের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে সংগঠনটি বলেছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে এবং অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। 2020 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতার কারণে অনেকের বিচার করা হয়েছে, সেখানে মৃত্যুদণ্ডের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্তত 26 জন কারাবন্দীর মৃত্যুদণ্ড অদূর ভবিষ্যতেই কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন সরকার ভিন্নমত ঠেকাতে সব ধরনের সরঞ্জাম ব্যবহার করছে। কারাবন্দীদের উপযুক্ত চিকিৎসা না দেওয়ারও অনেক অভিযোগ রয়েছে। বাহরাইন হচ্ছে রাজতান্ত্রিক দেশ, সেখানকার আলে খলিফা রাজ পরিবার সরকার বিরোধী যে কোনো তৎপরতাকে কঠোর হাতে দমন করে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভক্তি সৃষ্টির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে সংঘর্ষে লিপ্ত হবার খবর পাওয়া যাচ্ছে। গতরাতে ঝিনাইদহ জেলার শৈলকুপার কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় কুমার নদী থেকে। পৌরসভা নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে অপর পক্ষের কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের 5 ঘন্টার মাথায় আলমগীর হোসেন বাবুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার রাত 8টার দিকে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন ওরফে বল্টু ছুরিকাঘাতে নিহত হন। এর আগে চট্টগ্রামের পাঠানটুলিতে নির্বাচনী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হবার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আবুল কাদের সহ 26 জনকে আটক করেছে পুলিশ। এদিকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, দল থেকে যাকে প্রার্থী করা হবে তার পক্ষেই দলীয় সব নেতাকর্মীকে কাজ করতে হবে, এক্ষেত্রে কোনো ধরনের বিভেদ তিনি দেখতে চান না। গতকাল বুধবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য 56টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অপরাজনীতির প্রয়াস ও দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনার শুরুতে যারা ব্যাপক অপপ্রচার চালিয়েছিল তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করছে টিকা নিয়ে। ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। দেশে করোনার সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহান স্রষ্টার রহমতে ও প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বের কারণে করোনায় আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল এমপি নুসরাত জাহান বিজেপিকে করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। তিনি এজন্য সবাইকে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। নুসরাত জাহান এমপি আজ দেগঙ্গায় এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় এ ধরনের মন্তব্য করেন। নুসরাত জাহান বলেন, মানুষই মানুষের পাশে দাঁড়ায়। শুধু এটুকু বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন, অনেকেই চারপাশে করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর। করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি, কারণ ওরা মনুষ্যত্বের দাম বোঝে না। নুসরাত জাহান আরও বলেন, ওদের কাছে প্রচুর টাকা। টাকা ছড়ানোর পরে যেটা করে সেটা হচ্ছে ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে দাঙ্গা বাধায়। ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের চলমান আন্দোলন নিয়ে সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্টের তৈরি করা কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন কৃষক নেতা ভূপিন্দর সিং মান। এর ফলে চলমান অচলাবস্থা দূর করার প্রচেষ্টা ব্যাহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের যে আন্দোলন চলছে তার সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছিল তা থেকে সরে দাঁড়িয়েছেন কৃষক নেতা ভূপিন্দর সিং মান। এর ফলে চলমান কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যে অচল অবস্থা চলছে তা দূর করার প্রচেষ্টা ব্যাহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে কৃষক নেতা ভূপিন্দর সিং মান বলেন, আমি নিজে একজন কৃষক ও কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের ভাবাবেগ বর্তমানে সারা দেশের আম জনতার আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে। পাঞ্জাবের জন্য এবং দেশের কৃষকদের স্বার্থে আমি যে কোনো পথ ছাড়তে পারি। আমি কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সুপ্রিম কোর্ট চার সদস্যের কমিটিতে ওই সংগঠনের বর্তমান প্রধান ভূপেন্দ্র সিং মানকে রেখেছিল, কিন্তু সেই পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ওই কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হলো বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত দেড় মাসেরও বেশি সময় ধরে দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে ধর্ণা অবস্থানে আন্দোলন করছেন কৃষকরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক নেতাদের আট দফা বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। এদিকে আজ বৃহস্পতিবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, সরকার ওই আইন প্রত্যাহার করতে বাধ্য হবে। সরকার কেবল কৃষকদের উপেক্ষা করছে না, তাদের ধ্বংস করার ষড়যন্ত্রও করছে। তারা তাদের দুই তিনজন বন্ধুর উপকারের জন্য কৃষকদের ধ্বংস করার চেষ্টা করছে। তারা কৃষকদের জমি দখল করতে এবং উৎপাদিত ফসল তাদের বন্ধুদের দিতে চাচ্ছে বলেও রাহুল গান্ধী এমপি আজ মন্তব্য করেছেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। দেশে তৈরি ফাতে সাবমেরিন থেকে প্রথমবারের মতো টর্পেডো ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। চলমান নৌমহড়ার অংশ হিসেবে আজ সাবমেরিন থেকে সাফল্যের সঙ্গে টর্পেডো ছোড়া হয়। প্রত্যাশা অনুযায়ী লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে নিক্ষিপ্ত টর্পেডো। ইরানে গতকাল থেকে সাগরে শক্তিমত্তা 99 নামে নৌমহড়া চলছে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, দেশের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তির সাহায্যে ফাতে সাবমেরিন নির্মাণ করেছেন। এই সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ার পর্বটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় তা ইরানের নৌশক্তিতে নতুন মাত্রা যোগ করেছে বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের এই মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, চলমান মহড়ায় ড্রোনের সাহায্যেও বিভিন্ন অনুশীলন সম্পন্ন হয়েছে। পাকিস্তানের ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া ইসলামের মাজহাবগুলোর মধ্যে সম্প্রীতি সংহত করতে নিয়ামক ভূমিকা পালন করতে পারে। তিনি বুধবার ইসলামাবাদে নিজ দপ্তরে ইরানি রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আলী হোসাইনির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। বৈঠকে ইরানের ধর্মীয় নেতারা মাজহাবগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় যে গুরুত্বপূর্ণ চেষ্টা চালাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করে পাকিস্তানের ধর্মমন্ত্রী বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আয়াতুল্লাহ খামেনেই পরস্পরের মাজহাবকে আক্রমণ করে অপমানজনক কথা বলাকে হারাম ঘোষণা করে যে ফতোয়া দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা পাকিস্তানে মাজহাবগত বিভেদ নিরসনে এই ফতোয়ার উদাহরণটা নিই এবং ফতোয়াটিকে উর্দু, আরবি ও ইংরেজি ভাষায় অনুবাদ করে সারা দেশে প্রচার করেছি। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেওয়ার যে উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধে নিজের ধ্বংসাত্মক ভূমিকাকে পরিপূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বুধবার তেহরানে বলেছেন, আলোচনা ও কূটনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানের পথ রুদ্ধ করে দিতেই মার্কিন সরকার আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। তিনি আরও বলেন, ইয়েমেন যুদ্ধের শুরু থেকে দেশটির উপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন ও অপরাধ যোগে প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় অবতীর্ণ হয় আমেরিকা। খাতিবজাদে বলেন, ইয়েমেনের জনগণকে হত্যার কাজে সৌদি আরবকে সমরাস্ত্র ও অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছে ওয়াশিংটন। ইরানের এই মুখপাত্র বলেন, আনসারুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় বিশ্বব্যাপী ইয়েমেন যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আক্তার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান যাতে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে না পারে সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তেও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারও তিনি এমন একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন যারা করোনার ভ্যাকসিন তৈরি ও গবেষণা কাজে নিয়োজিত রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতেও মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাবার মাত্র ছয় দিন আগে গতকাল ফের নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন ইরানের উপর। এমনকি ইরান যাতে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে না পারে সেজন্যও ট্রাম্প শেষ মুহূর্তেও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রশাসন দাবি করছে, এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে। নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন ফাউন্ডেশন দুটির নেতারা এবং তাদের সহযোগীরা। এছাড়া তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এইসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত আড়াই বছরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যেসব নিষেধাজ্ঞা দিয়েছেন তাতে মানবিক বিষয়ের প্রতি কোনো রকম ভ্রূক্ষেপ করেননি। এবারও তিনি এমন একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন যারা করোনার ভ্যাকসিন তৈরি ও গবেষণা কাজে নিয়োজিত রয়েছে। এনবিআর টিভি চ্যানেলের সাংবাদিক জ্যাকি নোরতান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে এবং এমনকি দেশটির স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রেও এর বিরূপ প্রভাব পড়েছে। ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে করোনা ভ্যাকসিন আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করায় ওয়াশিংটন ও লন্ডন অস্থির হয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা তার এই ঘোষণার মাধ্যমে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ কারণে প্রতিশোধ হিসেবে ইরানে ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে যাতে ইরান নিজ উদ্যোগে কোনো ভ্যাকসিন তৈরি করতে না পারে। ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর তেহরান সহ চীন, রাশিয়া ও ভেনিজুয়েলার মতো দেশগুলো ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এমনকি ওয়াশিংটনের ইউরোপীয় মিত্র দেশগুলোও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। কিন্তু এসব আহ্বানের তোয়াক্কা না করে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েই চলেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে শীত মৌসুমে শাকসবজির বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে দাম কমছে প্রতিদিন, আর এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে এখন শীত মৌসুমের শাকসবজিতে ভরপুর ক্ষেত খামার, সয়লাব হাট বাজার, তবে বাজারে দাম কমছে প্রতিদিন, আর উৎপাদন খরচ না পাবার কারণে হতাশ উৎপাদনকারী কৃষক।
ফুলকপিতে প্রতি বিঘাতে 30,000 টাকা খরচ হচ্ছে, আমি বিক্রি করছি 15,000 টাকা, আমাদের শ্রমিকের মজুরি হচ্ছে না।
সার দিছি, ওষুধ দিছি, কামলা যে নিয়ে আসি, আবার পানি দিছি, এই যে গাড়ি ভাড়া, প্রচুর পয়সা খরচ করছি, খরচা করে এখন দেখা যাইতেছে যে অ্যাপ বেচা গাড়ি ভাড়া হইতেছে।
গতকাল গেছে আমাদের সিরাজগঞ্জে সর্বোচ্চ কম দাম, যেমন গতকাল আমরা গুটি আলু বিক্রি করেছি আমরা মাত্র 14 টাকা কেজি।
বর্তমানে যেরকম দাম কমছে তাতে আর আমাদের চালানো পুরা।
এই অবস্থায় কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির ন্যায্যতা ঠিক করতে কৃষিপণ্যের উৎপাদন খরচ নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। দেশের ইতিহাসে এই প্রথম এবারের শীত মৌসুমের জন্য 14টি কৃষিপণ্যের উৎপাদন মূল্য নির্ধারণ করা হয়েছে। সরকার আশা করছে এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। এ প্রসঙ্গে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন,
প্রত্যেকটা জেলা থেকে আমরা 3 জন প্রান্তিক কৃষক, 3 জন বড় কৃষক এবং 3 জন পাইকার, এই যে 9 জনকে নিয়ে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা উৎপাদন খরচটা নির্ধারণ করা হচ্ছে। আমরা সরকারের কাছে আপনার এখন একটা বাজেটও চেয়েছি, আশা করছি আমরা বাজেটটাও যদি পেয়ে যাই, এর মধ্যে দাম যদি কমে আমরা কৃষককে আগামীতে মূল্য সহায়তা প্রদান করব।
তবে বাজার বিশেষজ্ঞগণ মনে করেন, কেবল উৎপাদন খরচ নির্ধারণ করেই কৃষকের স্বার্থ রক্ষা হবে না, তাদের পণ্যের দাম, সরবরাহ এবং সংরক্ষণের দিকেও নজর দিতে হবে।
যদি কৃষিক্ষেত্রে বীমার ব্যবস্থা করা যায়, কৃষি বীমার ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে মনে হয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য না পাইলেও বীমার মাধ্যমে তারা তাদের ক্ষতিটাকে পোষায় নিতে পারে।
ওদিকে সবজি চাষের সমৃদ্ধ দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে কৃষি পণ্য পরিবহনে খুলনা ঢাকা রুটে আধুনিক সবজি ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ট্রেনে সবজি সহ মাছ, মাংস, মৌসুমি ফলমূল, ফুল এবং অন্যান্য পচনশীল পণ্যদ্রব্য দ্রুত রাজধানী ঢাকায় নিয়ে আসা হবে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে গত শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি রেল স্টেশনে অংশীজনদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। এ সময় রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মেহের কান্তি গুহ উল্লেখ করেছেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক সবজি, ফলমূল এবং ফুল উৎপাদন হয়। এছাড়াও চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল গোটের সুনাম রয়েছে। এগুলো যত কম খরচে সহজে রাজধানীতে ঢাকায় পৌঁছানো যায় এবং উৎপাদনকারী কৃষকরাও যেন ন্যায্য মূল্যে বাজারজাত করতে পারে, সেজন্যই এই বিশেষ ট্রেনটি চালু করা হচ্ছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা রংধনু।
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো সুস্থ আছো। আজকের আসরে তোমাদের সঙ্গে আছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
তোমরা নিশ্চয়ই জানো যে পশু পাখি পোষার রীতি আদিম যুগ থেকে চলে আসছে। আধুনিক যুগেও অধিকাংশ বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পোষ মানানো হয়। এছাড়া অনেকেই ঘুঘু, মুনিয়া, ময়না, টিয়া, কোয়েল, তোতা, কবুতর সহ আরও অনেক পাখিকে পোষ মানায়। অবশ্য প্রায় সব পোষা প্রাণী মানুষের কোনো না কোনো কাজে আসে, তাই মানুষ তাদেরকে ভালোবাসে, আদর যত্ন করে।
রংধনু আসরে আমরা পোষা প্রাণীর প্রতি ভালোবাসার সম্পর্কে একটি রূপকথা শোনাব।
এরপর থাকবে ছোট্ট পাখিকে নিয়ে একটি গান, আর সব শেষে থাকবে বাংলাদেশের রাজধানী ঢাকার এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেক দিন আগের কথা, ইরানের এক ছোট্ট গ্রামে বাস করত এক বুড়ি। তার ঘরের সামনের উঠানটি ছিল আকারে ছোট এবং বুড়ি ছিল খুব দয়ালু। ছোট্ট ছেলেমেয়েরা তাকে ভীষণ ভালোবাসত। একদিন সন্ধেবেলা সূর্য ডোবার পর বুড়ি বাতি জ্বালিয়ে জানালার ধারে রাখল। এ সময় জোরে সরে বাতাসের সাথে সাথে বৃষ্টিও শুরু হলো। ঠান্ডার কারণে বুড়ি যেই মেঝেতে বিছানা পেতে শুতে যাচ্ছে, এমন সময় দরজায় কড়া নাড়া ঠক 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 শব্দ হতে লাগলো। বুড়ি বলে উঠল, কি কাণ্ড, এই অসময়ে আবার কে এলো? এ সময় দরজার ওপার থেকে জবাব এলো, আমি বুড়িমা, আমি ছোট্ট চড়ুই, বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে গেছি, দয়া করে একটু দরজাটা খুলুন না।
বুড়ি দরজা খুলে চড়ুইকে ভিতরে আসতে বলল। চড়ুইয়ের ঠোঁট থেকে বৃষ্টির ফোঁটা তখনও টপ টপ করে পড়ছিল। বুড়ি চড়ুইটিকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে শুকনো কাপড় দিয়ে পেঁচিয়ে দিল পাখা দুটো। এ সময় আবার দরজায় কড়া নাড়ার শব্দ হল। বুড়ি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি আবার কে কড়া নাড়ছ? দরজার অপর পাশ থেকে জবাব এলো, আমি এক মুরগি, বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে গেছি, দয়া করে দরজাটাই একটু খুলবেন।
বুড়ি দরজা খুলে মুরগিকেও ঘরে আসার অনুমতি দিল। এরপর বুড়ি তার পিঠের ওপর কাপড় জড়িয়ে দিল। মুরগি এক পাশে গিয়ে গা ঝাড়া শুরু করলো যাতে বৃষ্টির পানি শুকিয়ে যায়। বুড়ি মুরগির গায়ে গরম কাপড় জড়ানো শেষ করা মাত্রই কে যেন আবার দরজায় কড়া নাড়তে শুরু করলো। বুড়ি কোনো চিন্তা ভাবনা না করে তক্ষুনি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, কে কে দরজায় কড়া নাড়ছে, কে?
দরজার ওপাশ থেকে জবাব এলো, আমি কাকমশাই বুড়িমা, বৃষ্টিতে ভিজে চুপসে গেছি, দরজাটা খুলবেন দয়া করে। বুড়ি দরজা খুলেই বলল, ঠিক আছে ভেতরে এসো।
একটু পর আবার দরজায় কড়া নড়ে উঠল। এবার ঢুকল একটা বিড়াল। বিড়ালকে ঢুকতে দেখেই চড়ুই কাক আর মুরগি ভয়ে জড়সড় হয়ে কাঁপতে শুরু করলো। বিড়াল হেসে বলল, ভয়ের কি আছে, আমরা তো সবাই এখানে মেহমান, সময়টা যাতে ভালো কাটে তেমনই কিছু একটা করব।
বিড়ালের কথা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এ সময় বুড়ি বিড়ালের গায়েও কাপড় জড়িয়ে দিল। বিড়াল ঘরের এক কোণে গিয়ে পা ছড়িয়ে আরাম করে মুখ চোখ বুজে থাবা চেটে সাফ করা শুরু করল। বুড়ি কেবলই বসতে যাচ্ছে এমন সময় আবার কড়া নাড়ার আওয়াজ এল। বুড়ি দরজা খুলতে গিয়ে দেখতে পেল একটি কুকুর দরজায় দাঁড়িয়ে আছে। কুকুরের সাথে কথা বলতে বলতেই সেখানে হাজির হলো একটি কালো ষাঁড়। বুড়ি তাদেরকেও ঘরে আসার অনুমতি দিল। ষাঁড় শিং নিচু করে ঘরে ঢুকল। ঘরে ঢুকেই জোরে গা ঝাড়া দিতে শুরু করল। ষাঁড়কে দেখে সবাই তাকে জায়গা করে দিতে এদিকে ওদিক সরে যেতে লাগল। ছোট্ট চড়ুই এসব দেখে খুক খুক করে চাপা হাসি হাসল।
সব পশু পাখি যার যার জায়গায় বসার পর বুড়ি বলল, তোমরা সবাই এখন আরাম করে ঘুমাও, কাল সকালে যার যার বাড়ি ফিরে যেও। একথা বলে বুড়ি চলে যাওয়ার পর চড়ুই মুরগি আর কাক উড়ে গিয়ে জানালার নিচের কাঠটায় ঘুমাতে গেল। বিড়াল কুকুর আর ষাঁড় ঘুমালো মেঝের।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
পরদিন সকালবেলা বুড়ি আগের চেয়ে বরং একটু দেরিতেই ঘুম থেকে জাগল। ঘর থেকে বের হয়ে বুড়ি দেখতে পেল কাক চা তৈরি করছে, কুকুর উঠুন ঝাড় দিচ্ছে, আর ষাঁড় ঘরের স্যাঁত সেঁতে মেঝেটা ঠিক করতে ব্যস্ত। এ কাজে মুরগি তাকে সাহায্য করছে।
সবার ব্যস্ততা দেখে বুড়ি তো মহা খুশি। সবার খাওয়ার কথা চিন্তা করে সে বোরকা পরে রুটি কিনতে দ্রুত বাইরে চলে গেল। কিছুক্ষণ পর বুড়ি রুটি নিয়ে বাড়ি ফিরল। এ সময় সবাই চায়ের কেটলির চারদিকে গোল হয়ে বসে নাস্তা খাওয়া শুরু করল। নাস্তা খাওয়া শেষে ষাঁড় বলল, গত রাতে আসলে আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে এখানে এসে পড়েছি। এখন সবার উচিত আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়া।
ষাঁড়ের কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল, কারণ বুড়ি তাদেরকে যেভাবে সেবা যত্ন করেছে তা কোনোদিনই ভোলার নয়। সবার মনের অবস্থা দেখে বুড়ি বলল, তোমাদের বিদায় দিতে আমারও খুব কষ্ট হচ্ছে। আমারও ইচ্ছা হচ্ছে তোমরা সবাই আমার এখানে থাকো, কিন্তু কিন্তু বাড়িটা এত ছোট যে তোমাদের সবার জায়গা হবে না। তবু ছোট চড়ুইটা না হয় আমার কাছেই থাক।
ছোট চড়ুই বুড়ির কাছে থেকে যাওয়ার সুযোগ পাচ্ছে দেখে ষাঁড় একটু চিন্তা করে বলল, আমি কিন্তু আপনার জন্য মিহি করে গম ভাঙিয়ে দিতে পারি, তবু কি আমাকে বিদায় করে দিতে চান?
বুড়ি বুঝতে পারল যে ষাঁড় যেতে চাইছে না, তাই সে বলল, ঘরটা যদিও বেশ ছোট তবু ঠিক আছে, না হয় থেকেই যাও।
চড়ুই পাখি আর ষাঁড় থাকার অনুমতি পাচ্ছে দেখে বিড়াল লেজ নেড়ে বলল, আমি মিউ মিউ ডাক শোনাবো এবং ইঁদুরকে দেখা মাত্র পাকড়াও করব, তবু কি আমায় চলে যেতে হবে? বুড়ি বলল, ওরে আমার পুষি শোনা, তোমাকে কি আমি বিদায় করতে পারি? তুমিও থেকে যাও।
এ সময় কাক বলল, আমি কা কা করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতে পারবো, তারপরও কি আমাকে চলে যেতে হবে?
কাকের কথা শেষ না হতে মুরগি বলল, আমি আপনার জন্য ডিম পেড়ে দেব, তবু কি আপনি আমাকে বিদায় করে দেবেন?
বুড়ি বলল, ঠিক আছে ঠিক আছে, তোমরাও থাকো, তবে এখানে থাকতে হলে সবাই সবাইকে সাহায্য করে নিজেদের ঘর সুন্দর করতে হবে, যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারো।
বুড়ির আশ্বাস পাওয়া মাত্র সবাই থালা বাটি পরিষ্কার করে যে যার কাজ শুরু করতে লাগলো। এরপর থেকেই তারা বছরের পর বছর সুখে শান্তিতে বসবাস করে আসছে।
পশু পাখির প্রতি বুড়ির ভালোবাসা নিয়ে গল্পটি শুনলে আশা করি ভালো লেগেছে তোমাদের। এবার রয়েছে মহান আল্লাহর প্রতি ছোট্ট পাখির কৃতজ্ঞতা সম্পর্কে শিশুদের কণ্ঠে একটি গান।
ছোট্ট পাখি রোজ সকালে আমায় যায় যে ডেকে, আমিও সেই সুরের তালে উঠি ঘুমের থেকে। ছোট্ট পাখি রোজ সকালে আমায় যায় যে ডেকে, আমিও সেই সুরের তালে উঠি ঘুমের থেকে। পড়ি আল্লাহ
গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। আসরের এ পর্যায়ে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার এক বন্ধুর সাক্ষাৎকার।
হ্যালো বন্ধু, তোমার নাম কি?
আমার নাম কাজী জাওয়াদ বিন হাসান।
বেশ সুন্দর নাম তো। তো জাওয়াদ, তোমরা কয় ভাই বোন?
আমরা দুই ভাই।
তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি গ্রিনলিফ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের স্ট্যান্ডার্ড 8-এ পড়ি।
পড়াশোনা ছাড়া আর কি কি করো?
পড়ালেখার পাশাপাশি আমি গান করি, নাটক করি, কবিতা আবৃত্তি করি, বিতর্ক করি এবং গেমস খেলি।
তুমি দেখছি অনেক কিছু করো। তো জাওয়াদ, আজকের আসরে তুমি কি কি শোনাবে?
আজকের আসরে আমি পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করব, একটি কবিতা আবৃত্তি করে শোনাবো এবং একটি গল্প বলবো।
প্রথমে কি শোনাতে চাও?
প্রথমে আমি পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন। ওয়াতুরি-সিনিন। وَحَذَلَ بَلَدٌ آنِين لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ فِي أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
বেশ ভালো হয়েছে তোমার তেলাওয়াত। এবার কি শোনাবে তুমি?
এবার আমি একটি গল্প বলবো।
তো ঠিক আছে, শোনাও তাহলে।
আমার গল্পের নাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অনেক দিন আগে এক দেশে এক রাজা ছিল। তার এক অনেক প্রিয় ভৃত্য ছিল। সেই ভৃত্য রাজাকে খালি বোঝানোর চেষ্টা করত যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু রাজা এ কথা মেনে নিতে চাইতেন না। একদিন রাজা তার দলবল নিয়ে শিকার বেরোলেন। শিকারে একটি সিংহ তাদেরকে আক্রমণ করল। ভৃত্যটি সিংহকে মেরে ফেলতে পারলেও এই আক্রমণে রাজা তার হাতের একটি আঙুল হারালেন। ভৃত্য এবারও রাজাকে বলল, রাজামশাই, আপনার আঙুল হারিয়েছে, কিন্তু নিশ্চয়ই এতেও আপনার জন্য কোনো কল্যাণ নিহিত রয়েছে। রাজামশাই এটা শুনে খুব রাগ হলেন এবং ভৃত্যকে সাথে সাথে কারাগারে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর রাজা আবার শিকারে বেরোলেন। এবার তিনি কিছু বন্য মানুষদের হাতে ধরা পড়লেন। তারা রাজাকে পেয়ে খুব খুশি হল। তারা সেই সুদর্শন রাজাকে তাদের দেবতার উদ্দেশ্যে বলি দিতে চাইল, কিন্তু তারা লক্ষ্য করল যে রাজার হাতের একটি আঙুল নেই। এমন বিকলাঙ্গ কাউকে তারা তাদের দেবতার উদ্দেশ্যে বলি দিতে চাইল না এবং তারা রাজাকে মুক্ত করে দিল। রাজা প্রাসাদে ফিরে এসে সবার আগে তার ভৃত্যকে তার কাছে ডেকে পাঠালেন এবং রাজামশাই তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার না হয় আঙুল হারানো গিয়েছিল, এটাতে কল্যাণ নিহিত ছিল, কিন্তু তোমাকে যে আমি কারাগারে পাঠালাম এটাতে কি কল্যাণ ছিল? ভৃত্য বলল, রাজামশাই, আপনি যদি আমাকে কারাগারে না পাঠাতেন, এই শিকারেও আমি আপনার সাথে যেতাম এবং ওই মানুষরা আপনার জায়গায় আমাকেই বলে দিয়ে দিত। আপনার হাতে আঙুল ছিল না, আমার হাতে তো ছিল। এই কথা শুনে রাজা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেন এবং তার ভৃত্যকে পুরস্কৃত করলেন।
তোমার গল্পটি বেশ শিক্ষণীয়। তো জাওয়াদ, তুমি কি আরো কিছু শোনাবে?
এ পর্যায়ে আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম তুলনা। লিখেছেন শেখ ফজলুল করিম। সাত শত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে। সুধাল, হে জ্ঞানী, আকাশের চেয়ে উচ্চতা বেশি কার? জ্ঞানী বলে, বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর। পুনসে কহিল, পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে? জ্ঞানী বলে, বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে। জিজ্ঞাসে পুন, পাথরের চেয়ে কি আছে অধিক শক্ত? জ্ঞানী বলে, বাছা সেই যে হৃদয় জগদীশ প্রেম ভক্ত। কহিল আবার, অনলের চেয়ে উত্তাপ বেশিকার। জ্ঞানী বলে, বাছা ঈর্ষার কাছে বম্মি তাপ ওছার। পুছিল পথিক, বরফের চেয়ে শীতল কি কিছু নাই। জ্ঞানী বলে, বাছা স্বজন বিমুখ হৃদয় যে ঠিক তাই। সুধালো সেজন, সাগর হইতে কে বেশি ধনবান। জ্ঞানী বলে, বাছা তুষ্ট হৃদয় তারও চেয়ে গরিয়ান।
তোমার কবিতাটিও শিক্ষণীয়। তো জাওয়াত, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে আমি বিজ্ঞান নিয়ে গবেষণা করে মানব কল্যাণের জন্য কিছু করতে চাই।
মহান আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেয়ার জন্য কাজী জাওয়াদ বিন হাসান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কলঙ্কিত ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প দৈনিক ইত্তেফাক। কি বলেন মার্কিনীরা, ট্রাম্পকে অভিশংসন প্রতীকী তবে অত্যাবশ্যক মানব জমিন। আনুষ্কা ধর্ষণ ও হত্যা, দিহানের 3 বন্ধুকে বিচারের আওতায় আনার দাবি কালের কণ্ঠ। দৈনিক সমকালের শিরোনাম, করোনার টিকা নিয়ে অপরাজনীতির প্রয়াস চলছে, ওবায়দুল কাদেরের অভিযোগ। এদিকে যুগান্তর লিখেছে, বেশি দামে টিকা কিনে লুটপাটের উৎসবের প্রস্তুতি, মির্জা ফখরুলের দাবি। রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে 5 শতাধিক ঘর পুড়ে ছাই, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, কাল দেশের 3,000 কেন্দ্রে 3 লক্ষ মানুষকে টিকা, সূচনায় প্রধানমন্ত্রী মোদি, আনন্দবাজার পত্রিকা। আপাতত কৃষি আইনে সমর্থনে প্রচার নয়, হরিয়ানা নেতাদের নির্দেশ অমিত শাহ, তুঙ্গে জল্পনা, সংবাদ প্রতিদিন। ওয়াইসি আমাদের বাংলা এবং উত্তরপ্রদেশে জিততে সহায়ক হবে, সাক্ষী মহারাজ দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ, ভারত সহ বিশ্ব মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ইম্পিচমেন্টের খবরটি বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। দৈনিক মানবজমিন ও ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত, এরপর কি ঘটবে। খবরটিতে বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলঙ্কিত ইতিহাস গড়লেন। দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন। দেশটির স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদে 232-197 ভোটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে 10 জন রিপাবলিকান নেতা ভোট দেন। এরপর কি ঘটবে সেদিকে তাকিয়ে আছে বিশ্ব।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে রিপোর্ট করেছে পশ্চিমা বিভিন্ন মিডিয়া। সেখানে এ প্রশ্নগুলো উঠে এসেছে যে অভিশংসন প্রক্রিয়া কি শেষ? উত্তর না। এখন এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। ট্রাম্প দোষী কিনা তা নির্ধারণ করতে সেখানে চুলচেরা বিশ্লেষণ হবে, তারপর প্রস্তাবের উপর ভোট হবে। যদি সিনেটের কমপক্ষে 2/3 সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন তাহলে তিনি অভিযুক্ত হবেন। সিনেটের ট্রায়াল কখন শুরু হবে? এর উত্তর, ছুটি শেষে সিনেট অধিবেশন বসবে 19 জানুয়ারি, তার আগে এই ট্রায়াল শুরু করা যাবে না।
রিপোর্টে আরো লেখা হয়েছে, তাহলে কি একজন সাবেক প্রেসিডেন্টকে অভিশংসিত করা যায়? এর উত্তর, হ্যাঁ। এ বিষয়ে বিজ্ঞজনেরা মনে করেন যে লেট ইম্পিচমেন্ট সংবিধানসম্মত। এই প্রক্রিয়া কতদিন স্থায়ী হবে? যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে কিভাবে অভিশংসিত করতে হবে, এ বিষয়ে সিনেটের নিজস্ব আইন আছে। বর্তমান আইনের অধীনে একটি ট্রায়াল অল্প 2-4 দিনের মধ্যে হতে হয়। এদিকে মার্কিন রাজধানী ওয়াশিংটনে এ উপলক্ষে নেওয়া হয় নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওয়াশিংটনকে অবরুদ্ধ করে ফেলা হয় সব দিক থেকে।
বাংলাদেশের রাজনীতির খবর। বিএনপির বক্তব্য নাচতে না জানলে উঠান বাঁকা, তথ্যমন্ত্রী। যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য নাচতে না জানলে উঠান বাঁকার মতো। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও তাদের কয়েকজন নেতা বলেছেন, সামনে 16 জানুয়ারি যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিও সুষ্ঠু হবে না। প্রকৃতপক্ষে প্রথম দফা নির্বাচনে তারা মাত্র 2টি পৌরসভায় জয় পাওয়ায় লজ্জা ঢাকার জন্য প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এ কথা বলা ছাড়া তাদের কোনো বক্তব্য নেই।
যুগান্তরের অন্য একটি শিরোনামের খবরে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ ছাপা হয়েছে। তিনি বলেছেন, বেশি দামে টিকা কিনে লুটপাটের উৎসবের প্রস্তুতি চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, যার সর্বশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানি। এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে দৈনিক সমকালের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার শুরুতে যারা ব্যাপক অপপ্রচার চালিয়েছিল তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করছে টিকা নিয়ে।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজনীতিতে পরিবারতন্ত্র উচ্ছেদ করতে যুবকদের ডাক দিলেন মোদি। ভারতের বিভিন্ন দৈনিকের অনলাইন সংস্করণের এ খবরে লেখা হয়েছে, গণতন্ত্রের সব থেকে বড় শত্রু পরিবারতন্ত্র, এই ব্যবস্থা উচ্ছেদ করতে পারে তরুণরাই। স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব সংসদে দেশের যুব শক্তির কাছে এ আহ্বান পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, আসন্ন 4টি বিধানসভা নির্বাচনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ডিএমকের বিরুদ্ধে পরিবারতন্ত্র বিজেপির একটি বড় হাতিয়ার। কংগ্রেসের নেহেরু গান্ধী পরিবার সম্পর্কে বিজেপির ক্রোধ দীর্ঘদিনের। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এই পরিবারতন্ত্রের ফসল বলেই বিজেপি মনে করে। এর পরিপ্রেক্ষিতে মোদির এই ভাষণ যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।
দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, বিতর্কিত কৃষি আইনের সমর্থনে আপাতত কোনো কর্মসূচি নয়। হরিয়ানার বিজেপি সরকারকে এমনই নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসলে দিন দুয়েক আগে হরিয়ানার কার্নলে কৃষি আইনের সমর্থনে হতে চলা মহাপঞ্চায়েতের মঞ্চে রীতিমতো তাণ্ডব চালান বিক্ষোভরত কৃষকেরা। ওই মঞ্চে বক্তৃতা রাখার কথা ছিল খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের। সেই মঞ্চের বিশৃঙ্খলা দেখে সাময়িকভাবে এই ধরনের কর্মসূচিগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন শাহ। বুধবার হরিয়ানার শিক্ষামন্ত্রী কানোয়ার পাল গুজ্জর জানান, কার্নলে যা হলো সেটা দেখার পর স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত রাজ্যে কৃষি আইনের পক্ষে কর্মসূচি হতে নিষেধ করে দিয়েছেন।
ওয়াইসি আমাদের বাংলা এবং উত্তরপ্রদেশে জিততে সহায়ক হবে, সাক্ষী মহারাজ। দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আসাদউদ্দিন ওয়াইসির দল যদি পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ বিধানসভায় লড়ে তাহলে বিজেপির সেখানে জেতা সহজ হবে, এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের উন্নাও লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। AEIMIM সুপ্রিমো সম্বন্ধে সাক্ষী মহারাজের মন্তব্য, এটা ঈশ্বরের কৃপা, ঈশ্বর ওনাকে শক্তি দিন, উনি বিহারে আমাদের সাহায্য করেছেন এবং উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও করবেন।
কাল দেশের 3,000 কেন্দ্রে 3,00,000 মানুষকে টিকা, সূচনায় প্রধানমন্ত্রী। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কাল শুক্রবার দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি, এর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বুধবার রাতে বাগবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বস্তির গৃহহীনদের দায় নেবে প্রশাসন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছে। দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে ইম্পিচ করল মার্কিন প্রতিনিধি পরিষদ। ক্ষমতাচ্যুতির আশঙ্কা না থাকলেও বঞ্চিত হতে পারেন পরবর্তী নির্বাচন থেকে। বাহরাইনে রাজনৈতিক দমনপীড়নের নিন্দা জানাল HRW। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য। বাংলাদেশে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রক্তক্ষয়ী সহিংসতা। আওয়ামী লীগে বিভক্তি সৃষ্টির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি। এবং ভারতে কৃষি আইন নিয়ে গড়া কমিটি থেকে সরে দাঁড়ালেন কৃষক নেতা ভূপিন্দর সিং। চলমান অচল অবস্থা দূর করার প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.